exclusively on FusionBD.com.
শুনছেন এপিসোড রেডিও 89.2 FM শুরু হয়ে গেছে। কুয়াশা এবং সঙ্গে আছি আমি আরজে শারমিন, স্বাগত সবাইকে। আর শুরুতে রয়েছে আমাদের সত্য ঘটনা এক্স ফাইলস এর। আর আজকে যে সত্য ঘটনাটি শুনবেন এক্স ফাইলস এর, তার নাম হচ্ছে দ্য নাইট স্টকার। আসুন তাহলে শুনি কুয়াশা এক্স ফাইলস এর সত্য ঘটনা দ্য নাইট স্টকার, তারপর আবারও ফিরছি, কোথাও যাবেন না। ১৯৬০ সালের ২৯ ফেব্রুয়ারিতে টেক্সাসের এল পাসো শহরে জন্ম নেয় রিচার্ড র্যামিরেজ। তার বাবার নাম মার্সিডিস র্যামিরেজ আর মায়ের নাম জুলিয়ান র্যামিরেজ। পাঁচ ভাই বোনের মধ্যে রিচার্ড র্যামিরেজ সবচেয়ে ছোট। রিচার্ডের বাবা মেক্সিকান ন্যাশনাল অ্যান্ড ফর্মার জুয়ারেস পুলিশম্যান ছিল। এরপর সে সান্টা ফি রেল রোডে শ্রমিকের কাজ করা শুরু করে। স্বভাবত তার অনেক রাগ ছিল, হুটহাট করে কোনো কারণ ছাড়া সে রেগে যেত, আর এই রাগটা তাকে যে কারো গায়ে হাত তুলতে উদ্যত করত। ছোটবেলায় রিচার্ড র্যামিরেজ দুইবার মারাত্মক অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। প্রথমবার যখন তার বয়স মাত্র দুই বছর ছিল, তখন একটা ড্রেসে তার মাথার উপর পড়ে যায়। এতে খুব ভয়ানকভাবে তার কপাল কেটে যায় আর সেখানে মোট ৩০টা সেলাই লাগে। এরপর তার যখন পাঁচ বছর বয়স, তখন একটা পার্কের দোলনার সাথে মাথায় আঘাত লেগে সে অজ্ঞাত হয়ে পড়ে। এরপর থেকে তার এপিলেপটিক সিজারের শুরু হয়। এইসব অসুস্থতার কারণে নিজের প্রতি অনেক ক্ষোভ ছিল রিচার্ড র্যামিরেজের। রিচার্ডের বয়স যখন মাত্র ১০ বছর, তখন থেকে সে গাঁজা খেতে শুরু করে। সেই সময় তার থেকে বয়সে বড় কাজিন মাইকের সাথে তার অনেক ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের সখ্যতা আরো বেড়ে যায় যখন থেকে তারা একসাথে গাঁজা খেতে শুরু করে। মাইক ছিল ইউএস আর্মি গ্রিন ব্যারেট কমব্যাটের একজন সদস্য। ভিয়েতনামের যুদ্ধে সে অংশ নিয়েছিল। যুদ্ধের সময় তার একটা পোলারয়েড ক্যামেরা ছিল, যেটা দিয়ে সে যুদ্ধের সময়কার অনেক ছবি তুলেছে, কিন্তু সেই ছবিগুলো ছিল অত্যন্ত নিকৃষ্ট। মাইক তার কাজিন রিচার্ডকে সে পোলারয়েড ক্যামেরার ছবিগুলো দেখায়। সেখানে ছিল শুধু তার ভিকটিমদের ছবি, যুদ্ধের সময় যাদেরকে সে মেরেছে, অত্যাচার করেছে, এমনকি সে যেই মেয়েদেরকে একটা রুমে বন্দি করে রেখে ধর্ষণ করেছে তাদেরও ছবি তুলে রেখেছিল। শুধু এখানেই শেষ না, ধর্ষণ করার পর যেই মেয়েদের মেরে ফেলা হতো বা যারা মারা যেত তাদের মৃতদেহের ছবি, মৃতদেহের সাথে তাদের নিজেদের ছবিও মাইক ধারণ করেছে পোলারয়েড ক্যামেরাতে। এই সব ছবি রিচার্ড এক এক করে দেখতে থাকে। কাজিন মাইক রিচার্ডকে শুধু ছবি দেখিয়ে ক্ষান্ত হয়নি, আস্তে আস্তে তাকে শেখাতে শুরু করে কিভাবে খুব ধীরে অত্যাচার করে, খুব যন্ত্রণা দিয়ে একটা মানুষকে খুন করতে হয়। রিচার্ডের পরিবারে অনেক আগে থেকে অশান্তি লেগেছিল তার বাবার রাগের মাথার কারণে। তার বাবা প্রায় ছোটখাটো কিংবা কখনো কখনো কোনো কারণ ছাড়াই তার সন্তানদের মারধর করত। এটা নিয়ে রিচার্ড খুব ডিপ্রেস থাকত। তাই সে তার বাবার অত্যাচার থেকে বাঁচার জন্য প্রায় বাসা ছেড়ে এলাকার লোকাল কবরস্থানে ঘুমত। রিচার্ডকে তার পরিবারের সবাই রিচি বলে ডাকত। ১৯৭৩ সালের ৪ মেতে যখন তার কাজিন মাইক নিজের স্ত্রী জেসিকে .38 ক্যালিবার রিভলভার দিয়ে তার মুখে গুলি করে মেরে ফেলে, তখন রিচি সেখানে ছিল। এই ঘটনা দেখার পর রিচি হুট করে কেন যেন তার পুরো পরিবারের উপর বিক্ষুব্ধ হয়ে পড়ল। বছরের শেষের দিকে সে তার বড় বোন রুথ আর তার স্বামী রবার্টের সাথে তাদের বাসায় থাকতে শুরু করে। বোনের বাসায় থেকে সে আবার নতুন ড্রাগে অভ্যস্ত হয়ে পড়ে, আর সেটা হচ্ছে এলএসডি আর স্যাটানিজম। কিছুদিন পর মাইককে পুলিশ অ্যারেস্ট করে তার স্ত্রীকে খুন করার জন্য, কিন্তু তাকে এর জন্য কোনো সাজা দেওয়া হয়নি। কোর্টে এটা প্রমাণ করা হয় যে সে আসলে মানসিকভাবে অসুস্থ। দীর্ঘ ৪ বছর টেক্সাস স্টেট মেন্টাল হসপিটালে কারারোধ থাকার পর ১৯৭৭ সালে তাকে মুক্তি দেওয়া হয়। আদালত সিদ্ধান্ত নেয় যে মাইক মানসিকভাবে অসুস্থ ছিল দেখে এমন কাজ করেছে, এখন সে মানসিকভাবে পুরোপুরি সুস্থ, তাই তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক। ছাড়াতে এসে আবার রিচার্ডের সাথে যোগাযোগ করতে শুরু করে, আবারও রিচার্ডের উপর মাইকের প্রভাব পড়তে শুরু করে। তরুণ বয়সে রিচার্ড র্যামিরেজ তার ফ্যান্টাসিগুলোকে ভেতরে জমে থাকা ক্ষোভগুলোর সাথে মিলিয়ে ফেলতে শুরু করল নিজের অজান্তেই। স্কুলে থাকা অবস্থাতেই সে একটা আবাসিক হোটেল হলিডে ইনে চাকরি করতে শুরু করে। সেখানে সে তার কাছে থাকা এক্সট্রা চাবি দিয়ে সে হোটেলে যারা রাতে থাকতে আসত তাদের রুম থেকে টাকা চুরি করত। একদিন সে হোটেলে থাকতে আসে একজন লোকের স্ত্রীকে জোর করে ধর্ষণ করতে যায়। সেই লোক রিচার্ডকে সেখানে মেরে অজ্ঞান করে ফেলে। তারপর পুলিশকে ফোন করে, পুলিশ তাকে আটক করে নিয়ে যায় থানায়। কিন্তু এর আর কোনো সাজা হয় না, কারণ সেই দম্পতি থাকতো দূরের একটা শহরে। সেখান থেকে কোর্টে এসে সাক্ষ্য দিতে তারা কেউই রাজি হয়নি, তাই তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু তাই বলে হোটেলের চাকরিটা সে আর ফিরে পায় না। 9th গ্রেডে রিচার্ড জেফারসন হাই স্কুল থেকে বেরিয়ে পড়ে। তার নাকি পড়াশোনা করতে আর ভালো লাগে না। এরপর 22 বছর বয়সে সে চলে যায় ক্যালিফোর্নিয়াতে। তখন থেকে সেখানে সে বসবাস করতে শুরু করে। এতক্ষণ যা শুনলেন তা ছিল খুব সাধারণ একটা ছেলে বা তরুণের বর্ণনা, রিচার্ড রেমিরেস। কিন্তু এটা শুনে হয়তো মনে হচ্ছে রিচার্ডের শৈশব বাকি সবার মতো কাটেনি। বাসায় বাবার কাছে অত্যাচারিত হয়ে অ্যাক্সিডেন্টের কারণে এপিলেপটিক সিজারেট শুরু হওয়া, খুব নোংরা মস্তিষ্কের এক কাজনের সাথে বেড়ে ওঠা, এরপর থেকেই শুরু হতে থাকে ভয়ঙ্কর এক খেলা। নিজের অজান্তে কিংবা কোনো একটা জেদ ধরে অদ্ভুত সব ঘটনা ঘটাতে শুরু করে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে। 1984 সাল, রিচার্ড রেমিরেস তখন সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়ন শহরে থাকে। 10th এপ্রিল ঠিক সেখানকারই একটা হোটেলের বেসমেন্ট থেকে মেই লিউং নামে 9 বছর বয়সী একটা বাচ্চা মেয়ের লাশ খুঁজে পাওয়া যায়। লাশটা থেকে বোঝা যাচ্ছিল যে মেয়েটাকে প্রথমে খুব নির্মমভাবে ধর্ষণ করে, তারপর তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়। মেয়েটির মৃতদেহ হোটেলের বাইরে একটা পাইপের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। 1984 সালের 28শে জুন ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসের গ্ল্যাসেল পার্ক এলাকায় নিজ বাসা থেকে 79 বছর বয়সী জেনি রিনকাওয়ের লাশ খুঁজে পাওয়া যায়। তাকে খুব মারাত্মকভাবে ঘুমের মধ্যে তার নিজের শোবার ঘরে অনেকবার ছুরিকাঘাত করা হয়েছিল। দেখে মনে হচ্ছিল কেউ তার শিরচ্ছেদ করার চেষ্টা করেছিল। এরপর 1985 সালের 17ই মার্চ ক্যালিফোর্নিয়া শহরের রোজ মেডে 22 বছর বয়সে মারিয়া হার্নান্ডেসকে তার বাড়ির পাশেই হামলা করা হয়। সে গ্যারেজে গাড়ি রেখে সেখান থেকে বের হয়ে আসছিল, আর ঠিক তখন কে যেন আচমকা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রথম গুলিতে সে ভাগ্যক্রমে বেঁচে যায়। গুলির শব্দ শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে মারিয়া হার্নান্ডেজের রুমমেট 34 বছর বয়সী গেইলে ওকাজাকি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, সে এটাকার আবার গুলি করে, এবার মারিয়া হার্নান্ডেজের কপালে। তারপর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি, ঘটনাস্থলেই সে মারা যায়। পরবর্তীতে পুলিশ গুলি পরীক্ষা করে দেখে 22 ক্যালিবার হ্যান্ডগান ব্যবহার করে তাকে গুলি করা হয়েছিল। মারিয়া হার্নান্ডেজের মারা যাওয়ার 1 ঘন্টার মধ্যেই রোজ মেয়েদের মনেজের পার্ক থেকে 30 বছর বয়সী টিসার মিয়ান জেরোনিকা ইউকে তার নিজ গাড়ি থেকে বের করে 2 বার মাথায় গুলি করে পালিয়ে যায় এক নাম না জানা খুনে। আর এই খুনে ব্যবহার করা হয়েছিল 22 ক্যালিবার হ্যান্ডগান। গুলির আওয়াজ শুনে আশেপাশের মানুষজন সবাই ছুটে আসে, সাথে সাথে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। তবুও বাঁচানো যায়নি তাকে, হাসপাতালে পৌঁছানোর আগেই গাড়িতে সে মারা যায়। একই দিনে একই এলাকায় পরপর 2টা খুন পুরো শহরে সাড়া ফেলে দেয়। শুধু তাই না, এতে মিডিয়াও ইনভলভ হয়ে যায়। সব টিভি চ্যানেলে খবর দেখাতে থাকে এই বৃহৎ আকারের ঘটনা। টিভি নিউজ আর পত্রিকায় এই অ্যাটাকারকে নাম দিতে শুরু করলো। কোনো কোনো টিভি চ্যানেল তাকে দ্য ওয়াকিং কিলার বলতে শুরু করে, আবার কোনো কোনো পত্রিকায় তাকে দ্য ভ্যালি ইন্ট্রুডার কিংবা দ্য নাইট স্টকার বলে আখ্যায়িত করে। মিডিয়াতে অনেক সাড়া পড়লেও পুলিশে খুনিকে ধরার কোনো প্রমাণ বা লিড খুঁজে পাচ্ছিল না। কিন্তু এই নাইট স্টকার থেমে থাকেনি, একটার পর একটা নির্মম হত্যাকাণ্ড সে চালিয়েই যাচ্ছিল। 1985 সালের 27শে মার্চ সে খুনি আবার হানা দেয়। ক্যালিফোর্নিয়ার উইটিয়ার শহরে থাকতো 64 বছর বয়সী ভিনসেন্ট জাজারা আর তার স্ত্রী 44 বছর বয়সী ম্যাগজিন জাজারা। সেদিন রাত 2টার সময় সে দ্য নাইট স্টকার তাদের বাসায় ঢুকে ঘুমন্ত ভিনসেন্ট জাজারাকে 22 ক্যালিবার হ্যান্ডগান দিয়ে গুলি করে। গুলির শব্দ শুনে তার স্ত্রী ম্যাগজিন ঘুম থেকে উঠে যায়। দ্য নাইট স্টকার তাকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে ম্যাগজিন জাজারাকে হাত পা বেঁধে তাকে জিজ্ঞেস করে ঘরের সব টাকা কোথায় রাখা আছে। ম্যাগজিন তাকে পাশের রুমের একটা ড্রয়ার দেখিয়ে দেয়। যখন সে টাকা খুঁজছিল তখন ম্যাগজিন হাত পায়ের বাঁধন খুলে তার বিছানার নিচ থেকে একটা বন্দুক নিয়ে দ্য নাইট স্টকারকে মারতে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সে বন্দুকে কোনো গুলি ছিল না। তাকে মারতে আসার চেষ্টা দেখে দ্য নাইট স্টকার আরও রেগে যায়। সে তার পকেট থেকে 22 ক্যালিবার হ্যান্ডগান বের করে ম্যাগজিন জাজারাকে পরপর 3 বার গুলি করে মেরে ফেলে। কিন্তু শুধু এইটুকুতেই তার রাগ মেটে না, সে রান্নাঘর থেকে একটা ছুরি এনে ম্যাগজিনের গায়ে অসংখ্যবার ছুরিটা আঘাত করে। কিন্তু এখানে শেষ না, সে ম্যাগজিনের দুই চোখ উপরে ফেলে সেটা তার জুয়েলারি বক্সে সাজিয়ে রেখে দিয়ে আসে। ঘুমের মধ্যে মাথা গুলি করে। বিল ডয়ের স্ত্রী উঠে চিৎকার শুরু করলে সে লিলিয়ানকে থাম কাপ দিয়ে বেঁধে তাকে নির্মম ভাবে ধর্ষণ করে সেখানে মেরে ফেলে। তারপর তার বাসা থেকে সব টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। এরপর 1985 সালের 29শে মে দ্য নাইট স্টকার একটা মার্সিডিস বেঞ্চ চুরি করে সেটা চালিয়ে মনরোভিয়াতে পৌঁছায়। সেখানে গিয়ে 83 বছর বয়সী মেবেল আর তার ছোট বোন 81 বছর বয়সী ফ্লোরেন্স ল্যাংয়ের বাসায় রাতের বেলা হাতুড়ি দিয়ে রান্নাঘরের জানালার কাঁচ ভেঙে ঢুকে পড়ে। সেখান থেকে সে সোজা চলে যায় ল্যাংয়ের রুমে, রুমের মধ্যেই তাকে বেঁধে ফেলে। তারপর বেলের রুমে গিয়ে তাকে তার দিয়ে বেঁধে ফেলে। দ্য নাইট স্টকার বেলকে তার রুমেই ধর্ষণ করে। ধর্ষণের পর তার পায়ের মধ্যে লিপস্টিক দিয়ে একটা পেন্টাগ্রামের ছবি আঁকে। ল্যাঙ্গার বেলকে তাদের রুমে সেভাবেই রেখে চলে যায় সে। দুই দিন পর তাদেরকে বাড়ি থেকে উদ্ধার করে এলাকাবাসীরা। দুইজনই ছিল অচেতন অবস্থায়। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে গেলে বেল সেখানেই মারা যায়। এরপর 1985 সালের 30শে মে সে আবারও তার চুরি করা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্য কোনো শিকারের খোঁজে। বা ব্যাংকে গিয়ে গাড়ি থামায়। চোখে পড়ে খুব সুন্দর একটা বাড়ির দিকে। বাড়িটি 42 বছর বয়সী ক্যারল কাইলের। তার বাড়িতে ছিল ক্যারল কাইল আর তার 11 বছর বয়সী ছেলে। রাতের বেলা বাড়িতে ঢুকেই সে ক্যারল কাইলের দিকে বন্দুক ধরে আর তার ছেলেকে বলে বাড়ির কোথায় সব টাকা আর মূল্যবান সম্পদ রাখা আছে সেটা দেখিয়ে দিতে। এরপর সব টাকা নিয়ে পালিয়ে যায় সে। যাওয়ার আগে হ্যান্ডকাফ দিয়ে মা আর ছেলেকে দুইজনকে একসাথে বেঁধে রেখে যায়। তাহলে মাস্ক দিয়ে মুখ ঢাকা ছিল বলে কেউ তার চেহারা দেখতে পায়নি। 1985 সালের 2 জুলাই সে আবারও আর একটা টয়োটা গাড়ি চুরি করে আর কেডিয়াতে যায়। সেখানে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সে একটা নির্জন বাড়ি দেখতে পায়। গাড়ি থামিয়ে সে বাড়ির ভেতর গিয়ে 75 বছর বয়সী মেরি লুই ক্যানেলস রুমে ঢুকে গিয়ে দেখে সে ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় মেরি লুইকে একটা ল্যাম্প দিয়ে বেধড়ক ভাবে মেরে তাকে অজ্ঞান করে ফেলে। তারপর রান্নাঘর থেকে 10 ইঞ্চি মাংস কাটা ছুরি এনে তাকে কুপিয়ে হত্যা করে। এরপর 1985 সালের 5ই জুলাই দ্য নাইট স্টকার আবারও একটা বাড়ির ভেতর ঢুকে। তখন সে বাড়িতে 16 বছর বয়সী একটা মেয়ে হুইটনি বেনেট একা ছিল। সে ঘরের আশেপাশে ছুরি বা ধারালো জাতীয় কিছু খোঁজার চেষ্টা করে, কিন্তু কিছু না পেয়ে টেলিফোনের তার বেনেটের গলা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। এক পর্যায়ে বেনেট শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরই সে আবার শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলে দ্য নাইট স্টকার সেখান থেকে পালিয়ে যায়। সে মনে করে এই মেয়েটাকে স্বয়ং জেসাস ক্রাইস্ট এসে বাঁচিয়ে দিয়ে গেছে। ঠিক তার 2 দিন পর অর্থাৎ 7ই জুন দ্য নাইট স্টকার হানাদায় 61 বছর বয়সী জয়েস লুসিল নেলসনের বাড়িতে। লুসিলকে মাথায় অসংখ্যবার লাঠি মারার ফলে সেখানে মৃত্যুবরণ করে সে। এরপর তার বাসার সব টাকা আর গয়না নিয়ে পালিয়ে যায় সে নাইট স্টকার। তারপর আবার তার কিছুদিন পর একদিন রাতে দ্য নাইট স্টকার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে সোফিকে তার পাশ দিয়ে হেঁটে যেতে দেখে। তখন সে সেই মেয়েকে ফলো করতে শুরু করে। অনেকটা নির্জন জায়গায় যাওয়ার পর সে পেছন থেকে সোফিকে আক্রমণ করে। সাথে থাকা সব মূল্যবান জিনিস তাকে দিয়ে দিতে বলে। সোফি সবকিছু দিয়ে দেবার পর সে তাকে ধর্ষণ করতে চায়, কিন্তু আশেপাশে কিছু লোক আসতে দেখে সেখান থেকে তখনই সে পালিয়ে যায়। এটাও তার শেষ আক্রমণ না, এরপর সে আরো অনেক মানুষকে নির্মম ভাবে হত্যা আর ধর্ষণ করে আর সব শেষে তাদের বাড়িতে ডাকাতি করে সব নিয়ে যায়। এটা ঠিক ডাকাতির মামলা নাকি খুনের তা নিয়ে নিশ্চিত না পুলিশ। আবার এইসব ঘটনাগুলোর পেছনে কি একজনের হাত নাকি একটা গ্যাংয়ের সাথে জড়িত এটা নিয়েও কিছু বলতে পারছে না পুলিশ। শুধু ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট জড়ো করে ফরেন্সিক ল্যাবে পাঠাতে থাকে। এখন শুধু রেজাল্টের অপেক্ষা। 1984 সাল থেকে শুরু করে 1985 সাল এই এক বছরে ক্যালিফোর্নিয়াতে যত খুন হয়েছে সব খুনের ঘটনাস্থল থেকে পুলিশ ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছিল। কিন্তু সে সময় পুলিশের ফরেন্সিক প্রযুক্তি খুব বেশি উন্নত ছিল না বলে ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএ আর ফিঙ্গারপ্রিন্টসের রেজাল্ট আসতে দেরি হচ্ছিল। অবশেষে এই এক বছরের মধ্যে মোট 14টা খুনের ক্রাইম সিন থেকে পাওয়া ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্টসের সাথে একজনের মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এক বছর ধরে যাকে পুরো শহরে পুলিশ হন্যে হয়ে খুঁজেছে তার পরিচয় তা এখন পাওয়া গেছে। সেই দ্য নাইট স্টকার আর কেউ না, বরং রিচার্ড র্যামিরেজ। মোট 14টা খুনের ঘটনার সবগুলোতে প্রমাণ না পাওয়া গেলেও বেশিরভাগ খুনের লাশ আর ক্রাইম সিন থেকে রিচার্ডের ডিএনএ স্যাম্পল পাওয়া গিয়েছিল। আর সে ডিএনএ স্যাম্পলের ম্যাচ খুঁজে পেতে এক বছর পার হয়ে যায়। নাম তো জানা গেছে, এবার পুলিশের দায়িত্ব রিচার্ড র্যামিরেজকে আটক করা। দ্য নাইট স্টকারের আসল পরিচয় পুলিশ মিডিয়াতে জানিয়ে দেয় যেন তাকে খুঁজে পেতে সুবিধা হয়। মুহূর্তের মধ্যেই দ্য নাইট স্টকারের আসল নাম আর চেহারা পুরো শহরের মানুষ দেখতে পায়। প্রতিটা টিভি চ্যানেলের খবরে রিচার্ড র্যামিরেজের ছবি আর প্রতিটা পত্রিকার কভার পেজেও রিচার্ড র্যামিরেজের ছবি দেওয়া হয়। পুলিশ মিডিয়াতে এসে রিচার্ডকে উদ্দেশ্য করে বলে, উই নো হু ইউ আর অ্যান্ড সুন এভরিওয়ান এলস উইল, দেয়ার উইল বি নো প্লেস ইউ ক্যান হাইড। কিন্তু রিচার্ড এই ব্যাপারে কিছুই জানে না, সে তার মতোই স্বাভাবিক জীবনযাপন করতে থাকে। 1985 সালের 30 আগস্ট রিচার্ড র্যামিরেজ টাসকান আরিজোনায় তার ভাইয়ের সাথে দেখা করার জন্য বাসে ওঠে। তখনও সে জানত না যে তাকে ক্যালিফোর্নিয়ার সব নিউজ পেপারে আর টেলিভিশনে দ্য নাইট স্টকার নামে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা হয়েছে। টাসকান আরিজোনায় গিয়ে তার ছোট ভাইয়ের সাথে দেখা না হওয়াতে সে পরদিন সকালে আবার লস এঞ্জেলসে ফিরে আসে। ততক্ষণে রিচার্ডের ছবি সব নিউজ পেপারে ছাপা হয়ে গেছে। একদিন রিচার্ড র্যামিরেজ কিছু কেনাকাটার কাজে ইস্ট লস এঞ্জেলসের একটা কনভেনিয়েন্স স্টোরে যায়। সেখানে কিছু গৃহকর্মীর এক দল তাকে দেখেই শনাক্ত করে যে এই সেই দ্য নাইট কিলার বা দ্য নাইট স্টকার। গৃহকর্মী সেই দল তাকে দেখে দ্য কিলার বলে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে রিচার্ড র্যামিরেজ দৌড়ে চলে যায় স্যান্টা আনা ফ্রিওয়ের দিকে। সেখান থেকে সে একটা গাড়ি চুরি করার চেষ্টা করে, কিন্তু আশেপাশের পথচারীরা তাকে দেখে ফেলে, সবাই তাকে দেখে চিনে ফেলে। তারপর অনেক হৈহুল্লোড় লেগে যায় চারপাশে। সব শেষে সবাই মিলে রিচার্ড র্যামিরেজকে ধরে নিয়ে আটকে রাখে। তারপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। কারাগারে থাকার পর 1988 সালের 22 জুলাই তাকে প্রথম কোর্টে নেওয়া হয়। সে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে হাত উঁচু করে সবাইকে তার হাতে একা পেন্টাগ্রাম দেখায় আর চিৎকার করে করে বলে, হেইল স্যাটার্ন। কোর্টের শুনানি সেদিন সেখানেই শেষ হয়ে যায়। পরবর্তী ট্রায়াল 14 আগস্টে হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন জুরি বোর্ডের একজন ফিলিস সিঙ্গালচেরি না আসায় ট্রায়াল স্থগিত করা হয়। বিকেলে খবর আসে যে ফিলিসকে কেউ একজন তার বাসায় গুলি করে হত্যা করেছে। রিচার্ড র্যামিরেজের কেসের জুরি বোর্ডের সবাই একটু ভয় পেয়ে যায়। তারা মনে করতে শুরু করে হয়তো রিচার্ড কোনোভাবে এই কাজটা করিয়েছে, কারণ তার পাশের কারাগারে থাকা এক কয়েদি বেশ কিছুদিন আগে জানিয়েছিল যে সে নাকি রিচার্ডকে একা একা কথা বলতে শুনেছে। বলতে শুনেছে যে রিচার্ড চাইলেই এখান থেকে বের হওয়ার জন্য যে কোনো ব্যবস্থা করতে পারে। শুরুতে সবাই ভয় পেয়ে গেলেও পরে জানতে পারে যে ফিলিসের বয়ফ্রেন্ড তাকে খুন করে কিছুদিন পরে নিজেই আত্মহত্যা করে। এরপর দীর্ঘদিন শুনানি চলার পর 1989 সালের 20 সেপ্টেম্বর রিচার্ড র্যামিরেজকে 13টা খুন, 5টা খুন করার চেষ্টা, 11টা ধর্ষণ আর 14টা ডাকাতির দোষে অপরাধী প্রমাণ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিজের মানসিক অসুস্থতা আর শৈশবকালের পারিবারিক অশান্তির কথা বিবেচনায় রাখতে বলে রিচার্ড র্যামিরেজ কোর্টে তার মৃত্যুদণ্ড ক্ষমা করার জন্য অনুরোধ করে। তারপর ক্যালিফোর্নিয়া সুপ্রিম কোর্ট তার অনুরোধ মেনে নিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর রিচার্ড র্যামিরেজ হেপাটাইটিসে আক্রান্ত ছিল। 2013 সালের 7ই জুন রিচার্ড র্যামিরেজ বি সেল লিম্ফোমা অসুখে ক্যালিফোর্নিয়ার গ্রিনডেল মেরিন জেনারেল হসপিটালে মারা যায়। এতক্ষণ ধরে শুনছিলাম কোয়াশ এক্সপ্রেসের সত্য ঘটনা দ্য নাইট স্টকার, যা একটু আগে শেষ হয়ে গেছে। আর আপনাদের সঙ্গে আছি আমি আরজে শারমিন। কোয়াশের আরেকটা গল্প এখন অপেক্ষা করছে আপনাদের জন্য, যেটা লিখেছেন মাকসুদ রহমান মেঘনা, এবং আজকের গল্পটির নাম হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা নাম, কপাল কাটা বিড়াল। আসুন তাহলে শুনি কপাল কাটা বিড়ালের প্রথম অংশ, তারপর আবার ফিরে আসছি। আপনি আছেন কোয়াশের আরজে শারমিনের সাথে, আসুন ছেড়ে বিসি রেডিও। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র স্থান কাল ধর্ম দল সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোন চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়।
ভূমিকম্প হইলে আমার বালাই লাগে মা, ভগবানের কি লীলে, চাইলে দুনিয়াটা কাঁপাইতে পারে।
ভূমিকম্প কি ওর কাছে বালা লাগেনি? তোমার মা তার দোষ আছে, আমার কই জায়গাতে আর হ্যার বলে বালা লাগে। গদাই যে কেন আইস বাইরে হইলো, দিনের অবস্থা তো বালা না, উত্তর কোন আন্ধার হয়ে রয়েছে। একদিন মাছ না মারলে কি হয় কথা শুনেনি? দড়ি ছাড়া গরু না, আমার ছেড়ার মাথা খালি তালের মতো বড়ই, বড় মাথার গিলু নাই।
ঝড় বৃষ্টি তুফান কামতে দুনিয়াটা ধ্বংস যদি হয় তবু আপনার ছেড়ারে ফিরা নিয়ে যাইতো না, জাল কামড়ে লইয়া হে ঠিকই নদীত মাছ মারতে যাইব।
মাছের নিশা ওর গেদাকাল থাইকা, কিন্তু আমার ডোর তো অন্য জায়গায়, ওই যায় কালাশিমুলের তল দিয়া, ওই গাছের নিচে দিয়া প্রত্যেক দিন রাইতে সকসর ঘুরার গাড়ি যায়, কালা মিসমিসা। কোন দিন যে আমার ছেড়া ওই গাড়ির সামনে পড়বো ভগবানই জানে।
মা আপনি সত্যি ঘোড়ার গাড়িখান দেখছেন?
আমারও তো শখ নাই দেহনের, কে রাত করে যে ঘোড়ার পায়ে টকবগনি শব্দ হয় শুনো না তুমি? এত মরার মতো ঘুমাও তুমি গো, চোখে ভগবান এত ঘুম দিছে গো বউ।
জাইলের বইয়ের আবার ঘুম কি, চোখটা লাগলে আপনার ছেড়া কাঁচা ঘুম থেকে ডাইকা তোলে, শান্তি আছে?
রাইত বিরাইতে তোমার ডাইকা ময়রা গেলেও তো কোনো রাও শব্দ পাই না, হে আমার ছেড়া গদাই আওয়াজ দেয়, কাঁচা কি আর পাকা কি, তুমি তো মরার মতো ঘুমাও, মরার মতো ঘুম কইলাম ভালো না।
ঘুমাইলে তো মানুষ মরেই যায়, আত্মা কই কই যায় তার ঠিক আছে? আপনি তো জানিনি আমার ঘুমটা একটু ভারী, এখন কি করতাম? আপনি রাত তো ঘরের পিছে পাতা পড়লেও ঘুম ভাঙা যায়, আমার যায় না, গুলা টকবগানি শুনতেও পারি না। অমাবস্যার গভীর রাইতে একবার গিয়া কালাশিমুলের তলে বইয়া থাক মনে।
অত সাহস দেয় না, সকসলে মস্কারা করো, যদি তাকে কানে যায় গাছের মাথার তুললে একটা আসার দিব, এক আসারই শেষ।
মা ভূত পেতনি সকস আমি ডরাই না, হেরার মতো হেরা আছে, আমরার মতো আমরা, কেউ কারোর শত্রুতা না করলেই তো হয়।
ইস কে আল্লাদের কথা কস বউ, ভূত পেতনি আমার মানুষের বন্ধু হয় কোনোদিন? বেআক্কেল আমার একটা মাত্র ছেড়া, হে যেমন বেআক্কেল তেমন বেআক্কেল ছেড়ার বউ, কি কইতাম আইসে ওইসে আর কথার কাম নাই। ঠাকুরের আসনের সামনে থেকে আমার মালা জপার থল্লা ডাইনা দাও, বরসন্ধ্যায় ভূমিকম্প হইলো কৃষ্ণের নাম জপি
দিতাছি। মা আপনি কিছু খাইবেন?
অহন না, তুমি সন্ধ্যা বাতি দিয়া কয়টা মুড়ি আর এক কাপ লালচা দিও।
তাই তুলসী পাতা দিমু?
এক কথা কয়বার কয় মানুষ, তুলসী পাতা ছাড়া আমি চা খাই।
আচ্ছা মা, কালো শিমুলের বলে একটা কালো ফুল ফুড়ে, এটা সত্য না মানুষ বানাইছে?
তোমার কালা শিমুলের অত চিন্তা করার দরকার নাই, ওটা থেকে যত দূরে থাকবা ততই মঙ্গল।
রাস্তা ভরা তুলা কেউ নেয় না,
যাও সন্ধ্যাবাতি দাও গা, ঠাকুর দেবতার নাম লও কামে আইব, বুতে সম্পত্তি লয়ে আফসোস করার লাগতো না। গাছটা ভরা তুলা নজর দেখছো নি?
আপনি আমার দেখতেই পারেন না, খালি চটাস চটাস কথা শুনান,
নিজের স্বভাব গুণে চটাস চটাস কথা শুনো তুমি।
লক্ষ্মী ষোলো আনা কথা বললেও এই সংসারের প্রতি তার টান বারো আনাই। আর গদাধর, নদীর সঙ্গে কারো এমন নিবিড় সম্পর্ক থাকতে পারে সেটা গদাধরকে না দেখলে বিশ্বাস করা যায় না। সুষম দুর্গাপুরের পাহাড়ি নদীর সোমেশ্বরী, আচ্চাখালির পাড়ে গদায়ের একচালা বাড়ি, একটা ছোটখাটো ব্যবসা আছে তার, সেটাও নদীর সঙ্গে যুক্ত, কয়লার ব্যবসা। সারা দিন যারা নদীতে ডুবে কয়লা তোলে তাদের কাছ থেকে নৌকা ভর্তি করে গদায় কয়লা কেনে, সেটা আবার বড় মহাজনের কাছে বিক্রি করে, লাভ যা হয় তাতে বিধবা মা চন্দনা দেবী আর বউ লক্ষ্মী সরকারকে নিয়ে দিব্যি চলে যায়। অথচ সারাদিন নদীর পাড়ে নদীতে থাকার পরও গদাধর প্রতি রাতে আবার মাছ ধরতে চলে যায়, ঝড় বৃষ্টি পাহাড়ি ঢল কোনো কিছুই গদার সঙ্গে পারে না। সোমেশ্বরের বুকে প্রতি রাতে বাঁশের ঝাঁকি ভরে মাছ নিয়ে তবেই বাড়ি ফিরে গদায়। গদাধর খুব আমোদে মানুষ, জীবনের হিসাব তার কাছে নদীর মতো, সহজ সরল আর স্বচ্ছ। টাকা পয়সা যখনই হাতে একটু বেশি আসে সে টাকায় সে দিব্যি সিনেমা হলে গিয়ে টিকিট কেটে নাইট শো দেখে চলে আসে। যে রাতে গদায় নাইট শো দেখতে যায় সে রাতে শুধু তাড়াতাড়ি মাছ ধরে বাড়ি ফেরে। ভীষণ সুখী আর সাহসী গদাধর নিজেকে ভাবে সোমেশ্বরীর হত্যাকর্তা। ওর ধারণা এই নদীর প্রতিটা আনাজ কানাজ, বাঘ, ঢেউ, অভিমান, রাগ, পাহাড়ি ঝলের সঙ্গে বিলীন হওয়া মনের কথা, অথবা জলের নিচে চকচকে কালিতে মাছেদের সাঁচে বেড়ানো সেসবের গোপন যা কিছু সবই সে বোঝে এবং জানে, শুনতে পায়। অথচ ব্রত নিয়ে যেন গদা এই নদীর তীরে ছোট্ট ঘরে জন্মেছে, যার সমস্ত ভালো লাগা আর আনন্দ এই নদী সোমেশ্বরীর আর সোমেশ্বরীর সাদা রূপালী চকচকে মাছ। গদা যখন খুব আনন্দে থাকে তখন সে গলা ছেড়ে গান গায়। অবশ্যই তার সমস্ত গানই নদী নিয়ে, মনে হয় এর বাইরে আর কোনো গানই সে গাইতে পারে না।
নাও ছড়াইয়া দে, পালু উড়াইয়া দে, সল সলাইয়া চলুক রে না মাঝে দরিয়া দিয়া, চলুক মাঝে দরিয়া দিয়া। লক্ষ্মী ও লক্ষ্মী, বাতি লই আয়ো, দেহ আজ কত মাছ পাইছি।
তুমি আর বদলাইলা না, এত দেরি করছো কেরে, দিনটাও তো আজ সুবিধার না, ভূমিকম্প টের পাইছিলা।
আরে গলা সমান পানির যুদ্ধ, আবার ভূমিকম্প টের ফোন যায়। সরিষার তেল দাও।
নাও, হাসতেই যে মানুষ তুমি, তোমার কি শীত করে না? কেমন ঠান্ডা ট্যাপতে পারি না, বৃষ্টি পড়তাছে, মাঝে এমন দায়িত্বে খেতা মুড়ি দিয়া ঘুমায়, আর তুমি নদীর ফইরা থাকো, ভাল লাগে না ছাতা।
মরে যমু নজল দেখতে কালো, চান করিতে লাগে ভালো। এক কাম করো, চুলাটা ধরাও, দুইখান বড় পুরি মাছ আছে, গরম গরম ভাইজা দাও, কাঁচা মরিচ দিয়া খামো, সরিষার তেল দিয়া ভাইজো, আর জিয়াল মাছ কয়টা বাইরের সাড়িতে থুয়ে দাও, কাল সকালে বাজার নিয়ে যাবো।
তুমি করো কয়লার ব্যবসা, আর মাইনছি আমারে ডাকে গদাই যাইলের বউ, অন আমি মাছ কাইতে বাঁচতে পারতাম না।
দুইটা মাছ কাটতে আবার সময় লাগেনি, বড়ি দাও আমি কাইতে দিতাছি। মা ঘুমাইছে, মায়ের বাতের তেলটা ডইলা দিছিলা?
হ দিছি।
এ হে, মাছের প্যাট পরা খালি ডিম, সাবধানে দিও।
আমারে কাম শিখাইও না, এমন করতেছো যেন জীবনে মাছ খাও নাই, তোমার আসলে মাছ খাই আয় মিটে না। জিওল মাছ বেচা কাইলে আমারে টাকা দিবা, আমার কাম আছে।
কাম কাজ পরে কইও, সিনেমা হলে হিট ছবি লাগাইছে, দুইজনে নাইট শো দেখুনে।
না কোনো দরকার নাই, টাকা আমারে দিবা, হাজারা ভাবে একটা সোনার নাক ফুল বেচবো, দুই রতি কমে একানা ফুলটা আমি নিমু।
আরে কপাল, তুমি এত কীট টাকা রে লক্ষ্মী, তোমার কাছে জমানি টাকা আছে না, ওইটা দিয়ে কিনো, মাছ বেচার টাকাই লাগবো, মাছের কয় টাকা হইব?
জয় দেখে ই হোক, তুমি কবে যে চালাচ্ছ তোর ওই বা, এত কষ্ট কইরা পানির বীজ যে মাছ মারো, সেই মাছ বেচার টাকা দিয়ে কেউ নাইট শো দেহে।
বইটা বলে মারাত্মক হিট, নায়ক নায়িকার বিরহের গানে সবে কাঁদছে, আর ফাইট কি সেই রকম,
খামাখা নায়ক নায়িকা গর কাইজা কীর্তন, নাচ গান মারামারি দেখা কোনো লাভ আছে? সিনেমা শেষে এই মিলমিশ ওই বই, তার সে আপে তাপে টাকা নষ্ট না কইরা, একটা জিনিস করলে আমরা রীত কামে লাগবো, মাছ মারতে কষ্ট হয় না?
মাছ মারতে আমার কোনো কষ্ট হয় না, জীবনে দেখছো আমার জ্বর জারি ঠান্ডা লাগতে, সমে শরীর লগে আমার বাপ ভালোবাসা আছে।
তাইলে বাপ ভালোবাসা নদীরে গিয়া কও না, মাছ ভাইজ্যে বাপ দিতে।
যার নাম লক্ষ্মী তার স্বভাব তো খালি লক্ষ্মীর ভার ভরার চিন্তাই করব, তুমি না থাকলে আমার সংসার কবে যে ভাইসে যাইতো।
আমার লগে ছলা কলা কইরো না, নাক ফুলটা কিনা দিবা তো আগে কও।
আচ্ছা কিন্ন, এলা খাইতে দাও। পুরি মাছটা কি তেল দেখছো, বাংলাদেশের কোন নদীর মাছ সোমেশ্বরীর মাছের মতন স্বাদ না, একবার যে এই নদীর মাছ খাইব জীবনে এর স্বাদ জিব্বা থেকে যাইতো না।
কপাল আমার, খালি মাছ 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 আর নদী আর নাইছু, জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই ব্যাকতেল বেটার, কাল লোকে যে আমার ভগবানে মিলাইলো, মানছে ডাকে যাইলার বউ, কত যে বাপে বিয়া দিছে কয়লার ব্যবসা দেখা।
হলো কি কাল লগে কথা কইতাছো, আরে মাছ দাও, চুলা ধরেছ নি?
কাল লগে আর কথা কমু, কথা কই আমার কপালের লগে, এমন কপাল লই আইছি, কপালে খালি বিদির লিখন, রাত ভইরা মাছ বাজবি, মাছ বাজবি তুই।
তোমার যমুনা জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় ওলে।
গদাই, ও গদাই, কি হইছে রে?
কিছু না মা, তুমি ঘুমাও, লক্ষ্মী রে মাছ বাজতে কইছি, এর লেগা বদ বদ করতেছে।
এত রাইতে সারাটা বিজ্জা মাছ মারা বাই পাইছে আর বৌডাই জোরে জোরে কথা কয় কে এই ছেলে নাম লক্ষ্মী কামে খাই গো লক্ষ্মীতে বড়া ও বউ লক্ষ্মী কি হয়েছে কাজ্য করতেছ কে আর লাগে
ও মা তুমি ঘুমাও কাজ্যা করতাছি না কথা কইতাছি
ভাত কি রান্না করে খাইবা না ঘরে দিমু
আরে ঘরে দেওয়া লাগতো না আইতাছি দাও কাঁচা মরিচ আর একটা দাও কি মরিচ লইছ ওইটা বাতি দেখা দাও এইটা জাল হইতো না
আরে খাইয়া দেহ তো দানি মরিচের মতো জাল
বৌদির খবর কি
আমার আর খবর আসি
আপনিও লইতেন আমগো লগে ভালো ছবি বৌদি যারা দেখছে সবে কইতাছে
না গো ভাই আপনারাই যান মা ভাই টেকলা তারে থুই আমার লড়নের উপায় নাই মর্নিং শো হইলে দেখতে পারতাম আপনার বন্ধু তো আবার নাইট শো পাবলিক
আরে ল তোর বৌদি মনের আনন্দ বুঝবো না রে হ্যার খালি হিসাব অত হিসাব করে লাভ কি দুই দিনের জগতে তাড়াতাড়ি ল ছবি আরম্ভ হয়ে যাইব
হয় শুনেন আপনার বন্ধুর কথা খালি সিনেমা দেখলে বুঝি মনের আনন্দ পাওয়া যায় যার যেটা ভাল লাগে হেরেই আনন্দ
আচ্ছা বৌদি যাই পরে আমুনে এক সময় পান খাইতে
বউ ঘুমায়ও না
যাই লাগব আবার রাইতে ঘুমাইতে পারে রাইতে না ঘুমাইতে ঘুমাইতে অহন অভ্যাস হয়ে গেছে
জালার মাছের ঝাঁকিটা দাও
তুমি এত তাড়াতাড়ি আইলা যে হল ভাঙছে বই শেষ
বিরতির সময় আইসে বসছি মাছ মারতে যাবো
তুমি কি আস্তা পাগল টাকা দিয়ে টিকিট কাটছো না তাহলে অর্ধেক বই দেখে কেউ বাইটায় এত না বলে ভালা বই
জালটা দাও
ওহন আর মাছ মারতে যান লাগতো না
জাল দাও
তেরা একটা এ নাও যাই বই আরে এই কি যাকে নিলা না মানুষ তেমন তাড়াতাড়ি হাতে গে এই শুনছ যাকে নিলা না শুনছ যাকে লইয়া যাও এ কথা শুনতাছ না দূর আজব বেড়া একটা মাসে নিশে বই অর্ধেক দেখে বাড়িতাইছে কি কমো আমি দেখছো কারবার দৌড়াইতেছে যেন স্টেশনে রেলগাড়ি ধরবো ঝাঁকি ছাড়া থুইব কই মাছ মাতাত
লক্ষ্মী যে ঘুমের ঘরে একা একা বাইরে চলে এসেছে সে জানেই না হাতে মাছের ঝাঁকি নিয়ে একা অত রাতে কালা শিমুলতলায় এসে হঠাৎ লক্ষ্মীর হুশ হলো এ কি কোথায় সে
মানুষটা কই গেল কতক্ষণ আগে না দৌড়াইতে দেখলাম হায় ভগবান আমি একলা একলা শিমুলতলায় পড়ছি ও মাই গো শৈলে পানি পড়তেছে কই থেকে শিমুল গাছে কেউ বইয়া রয়েছে নি আমি এনে কেমনে আইলাম আমারে তো ভুলেই ধরছে হ্যাঁ না সিনেমা দেখতে গেছে নাইট শুতে এত তাড়াতাড়ি ভাঙে না হায় ভগবান কেডাই আমারে ডাকলো জাল কারে দিলাম ও মা মা গো ও মা
লক্ষ্মীর চিৎকারে কালা শিমুল গাছের আশেপাশের সমস্ত মানুষ প্রচন্ড ভয়ে ঘুম থেকে উঠে গেছে শেষে ওরাই লক্ষ্মীকে বাড়ি পৌঁছে দেয় লক্ষ্মীর শাশুড়ি চন্দনা দেবী কিছুতেই বুঝতে পারছে না সে আজ এমন মরার মতো কিভাবে ঘুমিয়েছে যে অবিকল তার ছেলের মতো কেউ একজন এসে অত রাতে বাড়ি থেকে ডেকে লক্ষ্মীকে ওই সর্বনাশা কালা শিমুলের নিচে নিয়ে গেল আর তার ঘুম ভাঙলো না লক্ষ্মীর জ্ঞান ফেরার পর চন্দনা দেবী পুরো ঘটনাটা বারবার শুনে নিল তার মনে ক্ষীণ সন্দেহ আছে যে বউ ভূত প্রেত সকস ভয় পেলে সে হঠাৎ করে ভয় পাবে কেন নিশ্চয়ই পেছনে কোনো ঘটনা আছে সে ঘটনা না জানা পর্যন্ত চন্দনা দেবী স্বস্তি হচ্ছে না কিছুতেই লক্ষ্মী পেছনের কথাটা বলছে না তবে চন্দনাও নাছোড় বান্দা লক্ষ্মীর পেট থেকে কথা বের করেই তবে সে ক্ষান্ত হবে
এত বছর ধরে আমরা গাং পার থাকি, আজ পর্যন্ত কোনোদিন বোলার ডাক শুনলাম না, আর তোমারে আমার সারা সুরত ধরে ডাককে লয়ে গেল। না না বউ, সত্য করে কও তো, কালা শিমুলের নিচে তুমি আগে পরে গেছিলা? তুমি তো দরানির মানুষ না, তাই দিয়ে তো একলাই পেশাব পায়খানা যাও, তাইলে কি দেখছিলা আবার কও তো।
আর কতবার কমু কইলাম তো, অবে গল আপনার সেরার মতো একটা মানুষ আমরা ডাক পাইরে জাল চাইছে, আমি পিছন পিছন ছুটছি, এই সময় কিছুই ঠিক পাই নাই, দিন না রাইত কালা শিমুলের তলা দিয়ে হুসাইছে, আবার ঘোড়ার গাড়ি টক বগানিও নিষ্কানে হুঞ্জি।
তোমার ডাকানোর উদ্দেশ্যটা কি? ওইটা তো ভুলার ডাক না, খবির। এইডাই শকশোটা শিমুল গাছে তাহে, আমার বাড়ির শকশো ঢুকতে পড়ছে গো, একটা ক্ষতি না করে তো ছাড়তো না, কাইলি কালী মন্দিরে যায় একটা ব্যবস্থা নেওয়ার লাগবো।
হ মা, আমিও ডরাইছি, শুনলে জানি কি আর পানি পড়ছে।
পানি না, শয়তানের পেশাব। তুমি সত্যই কইতেছো তো, দিনে দুপুরে কালা শিমুলের তলে একলা যাও নাই তো?
কি যে কোন গাঙ্গে গেলে তো ওই শিমুল গাছের তলে দিয়ে যাইতে হয়, আর রাস্তা আছে
কে গাছের তলা দিয়ে না গিয়া জঙ্গলের কানি দিয়ে যাওয়া যায় না? দেখলা তো, বিশ্বাস তো করতা না ওই গাছে যে শকশো আছে, ঘুরার গাড়ি কইরা সারা এলাকা ঘুরে, আমার খুব ডর করতেছে, গদাই তো কোনো আইলো না, সিনেমা হল ভাঙ্গে নাই এখনো।
12টা বাজছে, কোন সময় আইতাছে বুধ?
তোমার শিখাইয়া দেই, রাইতে কেউ ডাকলে তিনবার জিজ্ঞাসা করবা কেডা, যদি তিনবারই জবাব লয় তাইলেই দুয়ার খুলবা, এক ঢাকে রাইতে দুয়ার খুলন নাই।
লক্ষ্মীর পেটের কথা শেষ পর্যন্ত মুখে এলো, মা ছেলের টোপের মুখে আর কোনো কিছুই গোপন রইল না, কাউকে না জানিয়ে নিজে নিজে বুদ্ধি খাটিয়ে ওই কালা শিমুল গাছের বিশাল এক ডাল ভেঙে তার থেকে এক গাদা শিমুল তুলার বীজ নিয়ে এসেছে লক্ষ্মী, তাও আবার খাঁ খাঁ ভর দুপুরে, তা থেকে তুলো বের করে একটা নতুন কোরবালিশে জুড়েছে। প্রতি বছর শিমুল ফল ফাটার শব্দে সবাই তটস্থ হয়ে থাকে, এই বুঝি সব ফল ফাটার পর শিমুলের কালো ফুল দেখা যাবে, কিন্তু কই, কোন আমলে নাকি এখানকার বুড়ো বুড়িরা সে কালো ফুল দেখেছিল, কম করে হলেও 20 বছর তো হবে। এসব কথা শুনতে শুনতে লক্ষ্মীর কান পচে গেছে, সবাই ভয়ে তুলা না নিলেও লক্ষ্মী ভর দুপুরে এই কাজ করেছে, গদাধর আর চন্দনের মাথায় আকাশ ভেঙে পড়েছে, জেনে শুনে কেউ এমন কাজ করে? দেশে কি শিমুল গাছের অভাব না তুলার অভাব? যার এত বড় সাহস তাকে তো ভোলা রাত দুপুরে ডাকবেই। কালী মন্দিরে নিয়ে লক্ষ্মীকে ঝাড়ফুঁক দেওয়া হলো আর কালা শিমুল তুলার বালিশ ফেলে দেওয়া হলো নদীতে, কিন্তু কোথায় যেন একটা তার কাটার ছন্দ বাঁচতে লাগলো এই সংসারে। প্রথম কদিন তার কাটার ছন্দ অতটা কানে না বাজলেও ক্রমেই যেন বেসুরো একটা ধ্বনি বারবার কানে বাজছে, আর তাই রাত দুপুরে যেন কিসের একটা অদৃশ্য বলয় লক্ষ্মীকে।
লক্ষ্মী, লক্ষ্মী,
এত রাইতে যাও কই? আরে কতক্ষণকে, ব্যাপারটা কি?
লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী, এমন দৌড়াইতেছো কেন, এমন দৌড়াইতেছো কারে?
এই তো কি করে, হায় হায়, লক্ষ্মীর মাথার দোষ হয়েছে নি, ও তো একলা একলা কালা শিমুল গাছে চলে যেতেছে।
লক্ষ্মী, ও লক্ষ্মী, ওইদিকে যাইতেছো কে, বাড়িতে আও।
রাতে কি আমার মাছ রাখনের শাড়ি না, এত বড় শাড়ি দিয়ে কি করবো, না না হরে ধরতে হইব।
কি করতেছো তুমি এখানে?
বিলাই রে মাছ খাওয়াই, দেখতেছো না এই বিলাইটা প্রত্যেক দিন রাইতে আমার দুয়ারে মাছ চাইতে আয়, আর নিয়মে শুনলেই আমি বুঝতে পারি।
তুমি দেখছো কই হয়েছো তুমি, যার বুকে তোমার এত সাহস বাড়ছে, আর প্রত্যেক দিন তাহলে তুমি মাছ বিলাইরে খাওয়াইতেছ, ভাগ্য ভালো জালটা শিখছে বইলা, আজ আমি মাছ মারতে যাই নাই, যদি যাইতাম তাহলে মাছ চুর ধরতে পারতাম না।
নিজের ঘরের মাছ আবার নিজে কেউ চুরি করে নাকি, আমার মন চাইছে তাই বিলাইরে মাছ দিছি, অন্তরিকা তুমি আমার বিলাইয়ের লাইগা বেশি বেশি মাছ আনবা।
বিলাইটা রে এমন দেখা যায় কে,
আর মাছ খেতে হইব না, শালার বিলাই, আমি কষ্ট করে মাছ ধরে রাখছি আর আরাম করে খাইতেছে, লক্ষ্মী রইল কি, কেমন 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 জানি লাগে। হায় ভগবান, কালো শিমুলের ঘোড়ার গাড়ি আইতাছে, ও বাড়িত লও,
তুমি যাও, আমি পরে আসব। ওই গাড়ি বিলাই রে নিতে আইতাছে।
কি কইতাছো তুমি, উস জ্ঞান আছে তোমার? তোমার কি শখ সবল করছে নাকি?
যা তুই, আমি পরে আসব।
গদাধর মাছ ধরে সবসময় কিছু মাছ পানিতে জিয়ে রাখে, পরদিন ভোরে হাতে বিক্রি করার জন্য। টাটকা মাছ সঙ্গে সঙ্গে টাটকা টাকার নোট, খুব আনন্দ হয় মনে। অথচ বেশ কিছুদিন ধরে মাছ উধাও হয়ে যাচ্ছে, কিছুতেই মাছ ধরা যাচ্ছে না। আগে মায়ের ঘুম পাতলা ছিল, ইদানিং সারা রাত নাক দেখে ঘুমায়। চোরবোধায় সেই সুযোগটাই কাজে লাগায়। এর মধ্যে হঠাৎ নদীর নিচে বাঁশ বা গাছের ডালের সঙ্গে লেগে গদায় জালটা অনেকখানি ছিঁড়ে গেছে। তাই নতুন জাল না আনা পর্যন্ত গদায় মাছ ধরতেও যেতে পারছে না। হাতে যেসব জাল আসছে সেসব ওর পছন্দ হচ্ছে না, ভাবছি নিজেই নতুন জাল বুনে নেবে। গত রাতে গদায় আবিষ্কার করল, এ তো ঘরের শত্রু বিভীষণ। লক্ষ্মী নিজে মাছ নিয়ে ওই কালা শিমুলের তলায় গিয়ে একটা মোটা সোটা বিভৎস বিড়ালকে খাওয়াচ্ছে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝেছে, ওই বিড়াল আসলে খারাপ আত্মা, নির্ঘাত লক্ষ্মীর উপর ভর করেছে। তা না হলে হঠাৎ করে কাঁচা মাছ নিয়ে লক্ষ্মী গভীর রাতে কেন বাড়ির বাইরে যাবে? মায়ের সাথে পরামর্শ করে দ্রুত লক্ষ্মীকে নিয়ে আবার কালী মন্দিরের ঠাকুরের কাছে গেল। লক্ষ্মী খুব রেগে যাচ্ছে, কিছুতে যাবে না সে কালী মন্দিরে।
কি শুরু করলা তুমি, মাছ তুই আমার পিছনে কেন লাগছো? কত আমার কি মাছ বুদ ধরছে? রুজ রুজ ঠাকুরের কাছে যাবো? আমি যাবো না।
তোমার উপরে কালা গাছের কেউ নজর দিছে, নাইলে এত বড় কইল যাবে কেউ? রাইত কইরা একলা বিলাইরে মাছ খাওয়াইতে যাইবা?
কইলাম তো, তুমি স্বপ্নে দেখছো, আমি বিলাইরে মাছ খাওয়াইতে যাই না। আর গেলে গেছি হাই রে যাইলা, একদিন বিলাইটারে দুইটা মাছ দিছি আর আমার পেটনি মনে করতাছো? আমার যে পেটনি ধরছে এটা তোমার কথা না, তোমার মায়ের কথা।
মায়ের বয়স হয়েছে, মায়ের পিছনে লাগবে না তো, আর পেটনি মনে করুম কারে? অত কথার আমার দরকার নাই, তুমি যে পেটনি না সেটা প্রমাণে লেগে লো না।
আচ্ছা লো।
গদাই তুমি ভিতরে আসো। এই এই তুমি না, তুমি না, তুমি ওইখানে দাঁড়াও।
কি হয়েছে ঠাকুর? লক্ষ্মীরে দেখতে চাইছিলেন যে?
লক্ষ্মীর উপর খুব খারাপ জিনিসের নজর পড়ছে, খুব সাবধান থাকবা।
আপনি তো সব কইলামই ঘটনা কি?
যে বিলাইরে সে মাছ খাওয়াইতেছে সেই বিলাই আসলে বিলাই না, ওইটা কালা শিমুল গাছের শখস। এখন মজা কইরা মাছ খাইতাছে, কয়দিন পরে মানুষের ঘাড় মটকায় রক্ত খাইব।
অনু ভাই লক্ষ্মীরে বাসান, ও কইতে পারে না, ওরে রাইতে ডাইকেল যায়। যদি যদি মাইরা তো
না, লক্ষ্মীরে সহজে মারব না, পরে কাজে লাগাইব খারাপটা। কত বছর পরে যে ওই শখস আবার মানুষ ধরতে পারছে সেইটা তো কেউ জানে না। যাক আমি আছি, চিন্তা করিও না। এই নাও এই লোহার চাটকি, লক্ষ্মী শৈলে বাইন্দা দিও, তাইলে আর ওরে ডাকতে পারবো না।
দেন দেন, আমারে চিন্তামুক্ত করলেন ঠাকুর।
কিন্তু খুব সাবধান, লক্ষ্মী যদি একবার এই জিনিস শৈলে নেওয়ার পর কোনো মতে খুলতে পারে তাইলে কিন্তু বিপদ দ্বিগুণ বাড়ব। সবার আগে বড় ক্ষতিটা হইব লক্ষ্মীর। এই চাটকির আসল কথা গোপন কইরা পরে এটা পড়াইতে হইব।
লক্ষ্মী তো আপনার কাছে আইতেই চাইছিল না, জিনিসটা কেন দিছি সেটা নয় নাই কইলাম, কিন্তু লক্ষ্মী যদি এটা শৈলে না নিতে চায়?
চাইব না সেটা তো আমি জানি, একটা বুদ্ধি দিতাছি। বুঝতে পারছোস, এমন একটা জিনিসের ভিতরে এই লোহার মন্ত্র চাটকি আটকাইয়া দিতে হইব যেন লক্ষ্মী বুঝতে না পারে।
আচ্ছা ঠাকুর, বুঝতে পারছি, আমি এইভাবেই করব। বউ, ও বউ, চোখ বন্ধ করো।
চোখ বন্ধ করবো কে? কি সে?
তোমার একটা জিনিস উপহার দিমু।
চোখ বন্ধ করলে উপহার দেখবো কেমনে? আগে দেখাও দেখি কি আনছো।
আরে না, তুমি চোখ বন্ধ করো,
আমি কইলে এরপর দেখবা। এইবার দেহ কি আনছি।
কি দিছো তুমি গলায়? কি আর মধ্যে আমার শরীর এমন জ্বলতেছে কে? ও এটা কি
কি কও, শরীর জ্বলবো কেন? এটা তো একটা চান্দির উপাতে রকেটটা দেখছো কত সুন্দর, নগদ টাকা দিয়া তোমার লেগে কিনে আনছি, নতুন করে আবার দুলাই দিছে তাই সাদা ফটফট করতেছে, পছন্দ হয় নাই?
পছন্দ হয়েছে, খুব পছন্দ। কালী মন্দিরে ঠাকুর দিছে এই জিনিস, তাই না? আমি চুল লাগাইতেছি, কি পড়াইলি তুই, কি পড়াইলি, কি পড়াইলি?
ও মা গো, মা গো, মা, দেহ কি সর্বনাশ হয়েছে!
কি রে গদাই, কি হলো এমন চিক করে পায়ে ডাকতেছিস কে? কি রে গদা!
ও মা, মা গো, লক্ষ্মীর গলায় এই রূপার চেইনটা দিতেই লক্ষ্মী কালা মিসমিসা বিলাই হয়ে দৌড় দিছে। ও মা সত্য কইতাছি মা, ও মা আমার ডর করতেছে গো মা।
লক্ষ্মীর তুই কই পাইলি? ও তো গাঙ্গে গেছে খেতা লইয়া। আমারে কইল সকালে বাংলা সাবানের কুড়ি আর সুদা দিয়ে বলে খেতা সিদ্ধ করছে। হাই হাই, কি কইতাছস লক্ষ্মীরে, তুই সত্যই দেখছস না কালা বিলাই দেখে ডরাইছস বাপ?
না না মা, মা কালীর দিব্যি, আমি নিজের হাতে লক্ষ্মীরে চিন্তা গলা দিছি। আর লক্ষ্মী কইল ওর বলে শরীর খুব জ্বলতাছে, এরপরে এই ঘটনা।
ওর বউয়ের রূপে তাহলে কালা শিমুলের শখসটাই ভালো মতো বর করছে। ওরে তো দিন দুপুরে গার মটকায় গাছের তলে ফেলাই তুইব, ঘন্টায় ঘন্টায় গাঙে যায়, একটা সুতা পাইলেই হইলো। আসল কথা হইলো ওরে ঢাক পারে, তোরে আর আমারেও এই অলক্ষ্মী ছাড়বো না।
আমি তাহলে গাঙে যাই, দেখি গিয়া লক্ষ্মী ঠিক আছে নাকি।
খালি দমে দমে লক্ষ্মী, লক্ষ্মী তোর নিজের জানে ডর নাই, ও থাকুক গাঙে, অন যাবি না, আমার কথা শুন। তুই তোর শরীরটা বাইন দেয় আর কোমরে অষ্টধাতু তাগি লাগা, অহন যা দেখছস তা লক্ষ্মীরে ভুলেও কইবি না।
না কইলে লক্ষ্মী তো সাবধান হইত না মা।
চুপ কর, আমি যা কই হুন, ঠাকুরের তাটকি লক্ষ্মীর গলায় পড়তে কর, এরপর দেখ লক্ষ্মী কি করে।
তুমি ঠিকই কইছ মা।
আমি শুরুতেই দেখেছি গদাধর এবং লক্ষ্মী সরকার স্বামী স্ত্রী, এবং গদাধররা যে গ্রামটিতে থাকে সেই গ্রামটিতে একটি শিমুল গাছ রয়েছে। আমরা সবাই জানি যে শিমুল গাছের লাল রঙের ফুল ফোটে, শিমুল ফুল খুব চমৎকার, যখন ফোটে তখন পাতাগুলো আর থাকে না, শুধু ফুলে ফুলে খেয়ে যায়। সেই গ্রামে প্রচলিত আছে যে এই গাছে এই লাল শিমুল ফুলগুলোর মাঝখানে কালো শিমুল ফুল ফুটতো বা ফুটেছিল কোনো এক সময়, যা নাকি অনেক আগে কেউ দেখেছিল। তবে এখন বহুদিন হয়ে গেছে সেখানে কেউ দেখতে পায় না, তবে গাছটিকে সবাই খুব ভয় পায়, সেখান থেকে আসতে যেতে হবে। এটা নিয়েই গল্পের শুরু। প্রথম পর্বে আপনারা অনেক কিছু শুনে ফেলেছেন ইতিমধ্যে, আমি আর কথা না বলি। এবং আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে বেঙ্গাল আমার লেখা মানে হচ্ছে শোষণ দুর্গাপুর এবং সোমেশ্বরী নদী। আমি মানুষের বর্ণনা পড়তে পড়তে সোমেশ্বরী নদী এবং শোষণ দুর্গাপুর মনের চোখে দেখতে পাই। তো যাই হোক, আমরা যেখানে শেষ করেছি, চন্দনা অর্থাৎ তার শাশুড়ি লক্ষ্মীকে গলায় একটি তাবিজ পরতে দিয়েছে, আমরা তো ইতিমধ্যে শুনে ফেলেছি, বাকিটা আমরা শুনবো এর পরের পর্ব থেকে। এখন তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি আর্য সর্বেন আর আপনি শুনছেন কুয়াশা। সোনা রূপা যাই হোক, গয়নাকাটিতে মেয়েদের একটা আকর্ষণ তো আছেই, আর লক্ষ্মীর তো সে আকর্ষণ ভীষণ। সংসারের দুইটা পয়সা এদিক সেদিক করে কিছু জমলেই ও ফট করে কিছু একটা গড়িয়ে নেয়। পুরো এক ভরি ওজনের চকচকে সাদার উপর চেইনটা তাই খুশি মনে লক্ষ্মীর গলায় পড়ে নিল। গদাই আর চন্দনাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। কালী মন্দিরের ঠাকুরও খুব শক্ত জিনিস দিয়েছে, এটা গলায় থাকলে লক্ষ্মীর কোনো ক্ষতি হবে না। কিন্তু অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটল। লক্ষ্মী চেইনটা গলায় পড়ার পরদিনই নদীতে ডুব দিয়ে গোসল করার সময় চেইনটা নাকি মাথার উপর দিয়ে কখন ভেসে চলে গেছে, লক্ষ্মী একটু টেরও পায়নি। এমনকি গলায় যে চেইনটা নেই সেটাও খেয়াল করেনি পর্যন্ত। হঠাৎ শিমুলতলায় এসে লক্ষ্মী দেখতে পেল গলার চেইনটা উধাও, আর তখনই একটা কালো কুচকুচে বেড়াল ও সামনে এসে দাঁড়ালো। এর আগে লক্ষ্মী একটা চেইন হারিয়েছিল ডুব দিয়ে, সে কথা গদাইকে আজও বলেনি। ভেতরে ভেতরে খুব জ্বলছিল চেইনটার জন্য, তাছাড়া স্বামী এত শখ করে চেনটা গড়িয়ে এনেছে, যদি জানে লক্ষ্যে হারিয়ে ফেলেছে হয়তো মনে কষ্ট পাবে। ও ভেবে রেখেছে গয়নার দোকান থেকে হুবহু এমন একটা চেনও কিনে নিয়ে আসবে, যদিও জমানো টাকা বের হয়ে যাবে, কিন্তু তাতে কি, বিপদ আপদের জন্যই তো টাকা জমা করা। কিন্তু লক্ষ্মীর গড়ার চেন সমেত যন্ত্র পড়া লোহার চাকতিটা কি সত্যি সত্যি নদীতে ডুব দেওয়ার সময় হারিয়েছে, নাকি দূর থেকে কেউ চাইছে ওই চেনটা লক্ষ্মী গলায় না রাখুক, কোনটা? তা না হলে এই গ্রামে এত বছর পর যে বিস্ময়কর ঘটনা ঘটছে তার মানে কি?
কেডা কেডা বাইরে থেকে দরজা ধাক্কায় কথা কও না কেন, মুখে জবান নাই?
ঠাকুর মশাই, আমি
আমি কেডা, নাম কও।
আমি গদা জেলার বউ লক্ষ্মী।
এত রাইতে লক্ষ্মী একলা এখানে, তা কি জন্য?
একটা বিপদে পড়ে আইছি ঠাকুর, দুয়ারটা খোলেন।
তুমি কাল সকালে গদারে নিয়ে আইসো, এখন আমি দরজা খুলতে পারুম না, আমি মা কালীর পূজা পাঠ নিয়ে বসবো, কথা কওনের সময় নাই।
আমার খুব বিপদ, আপনি গো সাইলারে কইলে আর আস্থা রাখবো না, আমি আপনার দেওয়া সাতকে নদী ধারাইছি, আর একটা সাতকে আমারে দেন, আমি সুপ্রে বাড়িতে লইয়া যাবো, তাহলে জানাবো না।
কিসের চাকরির কথা কও, আমি তো কোনো চাকরি দেই নাই।
আপনি আমারে বিশ্বাস করতেছেন না, দু আর খুঁজতেছেন না, আমি কালা শিমুল গাছের পেটনি না ঠাকুর, আমি সত্যিই লক্ষ্মী, আপনার কাছে দরকারে আইসি।
সকালে আইসো, সকালে
উপকারটা করেন, নাহলে কালো বিলাই আমার ঘাম সাইয়া মাইরা দিব।
আশ্চর্য, কথা কথাটা পেটে রাখতে পারলো না, লক্ষ্মীরে লোহার চাটকির খবর দিয়া দিল, দেখো একটা মনে তো হইতাছে সত্যি এ লক্ষ্মী, তা না হইলে চাটকি যাইতে আসবো কেন, কিন্তু একলা একলা এত রাইতে মন্দিরে আইলো কেমনে, দরজা খোলা কি উচিত হবে?
ও ঠাকুর, আমি জামু কাটাইলে দিবেন না, আমি বড় আশা করে আইছিলাম জায়গা তাইলে।
হাঁটার শব্দে তো মনে হইল সত্যিই গদার বউ লক্ষ্মী আইছিল, দুয়ারটা খুলনের দরকার আছিল। যাক, এখন তো বাইরে যাইতেই হইব, এত জোরে সরে প্রকৃতির ডাক।
যা
ঠাকুর, কি ভাবছ আমি নাই, এত চালাকি কইরা তো পার পাইলি না।
এই এই কেডা কোন শয়তান রে, সাহস থাকলে সামনে আয়।
ভালো কইরা দেখ, আমি তো সামনে।
এই কি এই বিলাই কে?
এত বছর পর কালা শিমুল গাছে কালা ফুল ফুটার সময় হয়েছে, আর তুই সেটা নষ্ট করতে চাইছিলি।
আমারে আমারে বাঁচাও, জানে মাইরো না, আমি আর কোনোদিন এইসব জিনিস কাউরে দিব না।
তুই ভাবছিস লক্ষ্মী গলায় মন্ত্র পড়া লোহার চাটকে দিলে আমি অসুর থেকে ছুঁড়ে যাবো? আমি লক্ষ্মী দিয়ে এই গ্রাম শ্মশান খোলা করে এত বছর ধরে
ভোর হতে না হতেই কালী মন্দিরের ঠাকুরের লাশ নিয়ে গ্রামময় উত্তেজনা ছড়িয়ে পড়ল। গদাই ছিল একেবারে উজানের দিকে কয়লার নৌকায়। খবর পেয়েও ছুটে এলো। ইস, কি বিভৎস মৃত্যু! সারা মুখে শরীরে শুধু আঁচড়ের দাগ। কোনো কোনো আঁচড়ের গভীর থেকে লাল রক্ত জমাট বেঁধে আছে, এখনো কালচে খয়েরি হয়ে শুকিয়ে আছে। সবাই হয়তো ভাবত কুকুর বেড়াল বা কোনো জঙ্গলি জানোয়ারের বিষাক্ত নখের আঁচড়ে ঠাকুরের মৃত্যু হয়েছে। কিন্তু সেটা ভাবার আগেই লাশের ঘাড় অদ্ভুতভাবে বাঁকানো দেখে সবার আর বুঝতে বাকি রইল না এ কোনো অশরীরী অতৃপ্ত আত্মা ও ওই কালা শিমুল গাছের পেটনিরই কাজ। এর মধ্যে আবার একজন গল্প দিচ্ছে, শেষ রাতের দিকে সে একজন মেয়ে ছেলেকে অনেকগুলো বেড়াল সঙ্গে নিয়ে শিমুল গাছে উঠতে দেখেছে। শিমুল গাছে কিছু একটা আছে সে সবারই জানা, কিন্তু কেউ কেউ আবার বলছে ঠাকুরকে গাছের খাড়া পাত্তাই মেরেছে। এমনও হতে পারে, কারণ ঠাকুর নানান গ্রামের নানান মানুষকে তাবিজ কবচ বশীকরণ মন্ত্রবাথা অষ্টধাতু লোহার চাটকি এসব হরহামেশে দিয়ে থাকে। আসল ঘটনা কি সেটা জানা গেল না, কিন্তু গদাই ভেতরে ভেতরে প্রচণ্ড ভয় পেতে থাকল। আচ্ছা, লক্ষ্মীর সঙ্গে জড়িত নয় তো? লক্ষ্মীও তো একটা কালো বিড়ালকে মাছ খাইয়েছিল। আবার গদাই নিজের চোখে লক্ষ্মীকে বিড়াল হয়ে যেতে দেখেছে। ভীষণ অস্থিরতা নিয়ে গদাই দ্রুত বাড়িতে ফিরে এলো। সবার আগে লক্ষ্মীর গলার চেইনটা পরীক্ষা করে দেখতে হবে।
লক্ষ্মী, লক্ষ্মী, গামছা দাও, ডুব দিয়ে।
দেখছো ঠাকুরের লাশ? আমিও দেখতে গেছিলাম। শিরে কেমনে মারছে দেখছো? ঘাড়টা মটকাইয়া থুইছে, শুইলটা বিলাইয়ের খামসিতে ফাতা ফাতা।
তোমার গলার চেইন কই বউ?
এই যে কে, চেইনের কি দরকার পড়ল?
না, মাথাত কাপড় দিছো তো, চেইনটা দেখা যাইতেছিল না। তোমার গলায় চেইনটা খুব মানাইছে লক্ষ্মী।
দুপার একখান চেইন দিয়া সকাল শুনতে চেইনের খুঁজলো, সামনে চেইন দিলে না হয় কইতাম।
সোনার রূপা কি আর ইমিটেশনই কি, জিনিসটা তোমার স্বামী ভালোবাসা দিছে, এইটা ভাবলা না?
আচ্ছা, ভালোবাসাই ভাব মনে। অন যাও, ডুব দিতে যাও।
হ, যাইতাছি। গাছতলার বাতাস খেয়ে লই, শরীরটা ঘাম দিছে।
আইস কইলাম রাইতে মাছ মারতে যাইতে পারবা না।
কেন, জাল বোনা শেষ করো নাই?
না, বাকি আছে একটুখানি।
আচ্ছা, আমি আয়া বাকিটা বুঝানি মনে। কয়দিন ধরে মাছ মারতে যাইতে পারতাছি না, নদীর মাছগুলান সব আমার ডাকতাছে।
হায় রে মাছ, হায় রে জাইল্লা।
কি কইলা?
কিছু না, তোমার সুনাম করলাম।
আমি বাইর হইলাম, মা তো ঘুমাইতেছে, কেউ ডাকলে দুবার খুলো না গোলাম। মনটা কইতাছে আজ মেলা মাছ পাবো।
আর কিছু পারো আর না পারো, তুমি মাছ ভালো মারতে পারো, তোমার মনে হয় মাছ রাশি?
মাছ মারবার ইচ্ছা থাকলে মাছ রাশি হইতে হয় না, কায়দা জানতে হয়, আর কায়দা জানতে হইলে নদীর সাথে কথা কইতে হয়।
নদীর জল ছিল না, ঢেউ ছিল না, ছিল
না। আজ কালা শিমুলের তল দিয়ে যাবো না, কেমন জানি শরীরে যারা মারে। পিছনে কেডা হাঁটতাছে না, ভুল শুনছি, এত বছর একলা একলা মাছ মারতে যাইতাছি, আজ জানি ডর হয়েছি নাকি। হু, একটা দিদি জ্বালাই।
Mm-hmm.
মাছের ঢাকাটা দিয়া যাও।
কি লক্ষ্মী, তুমি এইখানে এত রাইতে আবার একলা আইছো? আরে কারে দেখলাম, লক্ষ্মী তো নাই। আজ আমার হয়েছে কি, সকালে ঠাকুরের লাশের খবর পায়া মনে ডরাইছি, তাই উল্টা পাল্টা চিন্তা আইতাছে। না আইজ আর বেশিক্ষণ মাছ মারুম না, লক্ষ্মীর কথাই ঠিক, আজ মাছ মারতে না এলে ভালোই তো।
ওই কথা, মাছের ঢাকিটা চাইলাম না, দে।
লক্ষ্মী কেডা তুমি?
আমি লক্ষ্মী না, আমি কালা শিমুলের শাকস, তার বই শুইলে থাকি। না দে, কয়দিন ধরে মাছ লইয়া শিমুল তলা দিয়া যাস না, আমার মাছ খাওয়া বন্ধ। মার দে,
আমার রক্ষা নাই। না না ডরাইলেই তো না, কি করবো, কোন দিকে ছুটবো?
কত কানে যায় না তোরা।
ও ভগবান, লক্ষ্মী রাত এত লম্বা কেমনে হয়েছে? রাম 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 রাম। নানা কথা ডর নাই, তোর কাছে মাছ আছে, জানেন নিচে এতগুলো লোহার টুকরা আছে, কিছু হইতো না, কোমরে অষ্টদা তো তাগিয়ে আছে। রাম 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 রাম।
টেকা উইটাই
মাছ মারা, মাছ মারা শেষ হয়নি তো, আর কয়টা মাছ মারি? গাছের নিচে, গাছের নিচে দিয়া যা মনে।
এত বছর মাছ ধরার জীবনে গদাই কোনোদিন ভয় পায়নি, অথচ এমন লক্ষ্মীর বেশি এসে সে কাঁচা মাছ খাওয়ার দৃশ্যটা গদা ঠিক মতো মেনে নিতে পারছে না। আবার চোখের ভুল ভাববে সেটাও ভাবা যাচ্ছে না, কারণ প্রায় সারা রাত গদাই আর ওই লক্ষ্মীর বেশি পেটনি পানিতে দৌড়োদৌড়ি করেছে। পেটনি আর মানুষের কখনো দৌড়ঝাঁক হতে পারে, এটা কি লোকে মানবে? এক বাক্যে বলে দেবে গাঁজাখুরি গল্প, পেটনি হাতের কাছে পেলে ঘাড় মুটকে দেবে না? ভোরের আজানের পর গদা বাড়ি ফিরে আসে, ঝাঁকি ভরা এত মাছ ছিল, অথচ সকালে বাড়ি এসে দেখছে ঝাঁকির তলায় চার পাঁচটা মাছ হাহাকার করছে, সারা শরীর ব্যথা হয়ে আছে, মনে হচ্ছে গা কেঁপে জ্বর আসবে। গদার মাথায় একটা বিষয় ঢুকছে না, লক্ষ্মীর গলায় তো চেইন আছে, তাহলে বারবার লক্ষ্মীর শরীরে কাকে দেখছে গদাই? আর যা দেখছে তা সবটা সত্যি তো, কিন্তু ঠাকুর তো বলেছিল যে জিনিস দিয়েছে সেটা শরীরে থাকলে লক্ষ্মীর কোনো ক্ষতি তো দূরে থাক, ওর ওপর দূর থেকেও নজর দিতে পারবে নাকি? না কিচ্ছু ভাল লাগছে না। আচ্ছা দু একদিন রাতে মাছ ধরতে না গিয়ে লক্ষ্মীকে পরীক্ষা করা যায় না? পুরো এক সপ্তাহ গদা পরীক্ষা করে কিছুই পেল না, বরং সারা রাত লক্ষ্মীকে নাক ডেকে পড়ে পড়ে ঘুমোতে দেখে ওর সব সন্দেহ উড়ে গেল। ধুর, গদার মতো সাহসী জেলে ভূত বা পেটের ভয়ে মাছ ধরা ছেড়ে দিলে হয়? নদী জাল আর মাছের সঙ্গে যার এতদিনের সখ্যতা, সে কি আর ঘরে বসে থাকতে পারে? কিন্তু এবার যা ঘটল।
কুল নাই কিনার নাই, নাই রে দরিয়ার পাহাড়ি।
লক্ষ্মী সারিতে জল দাও, নাই জল দাও চালাইয়া, মাছ দিয়ে রাখতে হইব, অনেক মাছ পাইছি।
এই যে পানি দিছি, তুমি মুখ আর ধুইয়া ঘরে যাও, আমি একটু বাইরে যাইতেছি।
বাতি লইয়া যাও।
লাগবো না, আমার চোখের পাওয়ার আছে।
পায়খানা এতক্ষণ বই রয়েছে কেটা?
সে রাতে লক্ষ্মী মাথায় বড় করে ঘুমটা দিয়ে ঘরে এলো, বললো ওর খুব শীত লাগছে, তাই আঁচল দিয়ে বড় করে ঘুমটা দিয়েছে। গদা কিছু বলল না, শুধু বলল বিড়াল মাছ খেতে এসেছিল তা চারের ওপর বাঁশের ঝাঁপ দিয়ে রাখতে। দুজনে গভীর ঘুমে রাত পার করল। পরদিন ভোরে মাছ নিয়ে গদা বাজারে যেতে পারল না, কারণ বড় মহাজন গদি ঘরে ডেকে পাঠিয়েছে। এবার চন্দনা দেবী যা দেখল,
বৌ ও বৌ
কি করতেছ এখন? এত বেলা হইছে, আমার খিদা লাগছে তো। ভাত ভাও নাই? ভাতে দুটো করলা সিদ্ধ দিও তো। এই কি তপ দিয়ে গেছো? রাও করো ডাকে, আমার দিকে পিঠ দিয়ে সকাল ধন বই আসো। করো কি
মাছ কাটি?
অতক্ষণ ধরে কি মাছ কাটছো দেই তো? হাই ভগবান, কি করতেছো? কাঁচা মাছ গুলো কাটছো? ওরে মারে, এত রক্ষি না গদা। ও গদা, বাবা মাছ কই গেলি রে? দেখ কি লো তুই মাছ করো।
কলা মারা বেটা, অনেক মাছ খাইছে এবার, তোর রক্ত খামো।
আমরা প্রথম পর্ব যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে রক্ষীর শাশুড়ি তাকে কুদৃষ্টি বা অশুভ কালো কিছু থেকে রক্ষা পেতে একটি রূপচেনের সঙ্গে চাকরি দিয়েছেন, যা সে জমিতে গোসল করতে গিয়ে হারিয়ে ফেলেছে এবং তারপরে প্রচুর ঘটনা ঘটে গেছে এবং এখনো বেশ একটা চরম একটা রহস্য এবং ভয়ের মধ্যে আমরা আছি। কিন্তু তো দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেলে এবং শুরু হয়ে যাচ্ছে এখন তৃতীয় পর্ব বা শেষ পর্ব। আমরা সেখানে দেব রহস্য উদ্ঘাটিত হয় কিনা কালো শিমুর ফুলে। আসুন তাহলে আমরা শুনি শেষ পর্ব, তারপর আবারও ফিরছি। আপনি আছেন কুয়াশা দেশারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
দেখি তোমার কপাল কাটলো কেমনে?
বডি ধারাইতে গেছিলাম, হাত থেকে সুইটটা পড়ছে।
আর একটু হইলে তো চোখটা খানা হইতো। পশা মাছের গন্ধ পাইতাছি। মা কই?
মাপি শিবাইত গেছে, আই যাইব না।
সকালে তো একবারও কিছু কইল না। একলা একলা এত দূরের পথ কি দরকারে গেছে?
আমি জানি না।
যাইতে দিলা কেরে? আমি আইতাম, হেরপর যাইতো।
গদা রে গদা, শিগগিরায় মাসিমার লাশ পইরা দিছে কালাশি মুতালায়। ফারুকে বলে স্পষ্ট দেখছে। লক্ষ্মী বৌদি মাসিমার লাশটা গাছে নিচে ফেলাইয়া তরতরাইয়া গাছে উঠে যাইতেছে।
কি কি কইছস তুই? মায়ের লাশ মাইনে? ভগবান, লক্ষ্মী গাছে উঠবো কেন? ও তো গড়ে। লক্ষ্মী,
ও লক্ষ্মী, তুই তাড়াতাড়ি আয়।
গদাইর মা চন্দনা দেবীরও একই রকম ভাবে মৃত্যু হল, ওই কালী মন্দিরের ঠাকুরের মতো। শরীর আর মুখে অসংখ্য আঁচড় আর ঘাটটা পাকালো। এরই মধ্যে গ্রাম শুদ্ধ রটিয়ে গেছে গদাইর বউ লক্ষ্মীর ওপর কালাশিমুলের পেটনি ভর করেছে, কারণ ও ভর দুপুরে ওই গাছের ডাল ভেঙে নিয়ে এসেছিল। গদাই নিজেকে বাঁচানোর জন্য সব রকমের ব্যবস্থা নিয়ে সুযোগের অপেক্ষায় আছে। এক তান্ত্রিকের কাছেও গিয়েছিল, বলল ওই পেটনিকে বশ করা যাবে না, একেবারে মারতে হবে। এইবার গদার খেয়াল হলো যে বিড়ালটাকে দায়ের ঢিল দিয়ে চোখের ওপর কেটে দিয়েছিল সেটা আর কেউ না, লক্ষ্মীর ওপর ভর করা ওই পেটনিরই রূপ। আর বাড়িতে এখন যে আছে সে লক্ষ্মী নয়, কারণ এরও কপালের একই জায়গায় কাটা। গদার কাছে সবটা আরো পরিষ্কার হলো তখন যখন বাজারে সোনার দোকানের শ্যাঁকড়া ওর কাছে নতুন চেইনের টাকা চাইল। বলল ওর বউ নাকি হুবহু আগের মতো একটা চেইন নিয়ে গেছে, তার মানে যেই চেইনের লকেটের ভেতর ঠাকুরমশের যন্ত্র বলে বাঁধা লোহার চাটকি দিয়েছিল সেটা নয়, অন্য একটা চেইন লক্ষ্মীর গলায়। গদা শ্যাকড়াকে পাওনার টাকা দিয়ে দিল আর চুপচাপ অপেক্ষা করতে লাগল কালো বিড়ালটাকে কাঁচা মাছের টোপ দিয়ে গায়ের এক কোপে মাথাটা ফেলে দিতে হবে, তাতে লক্ষ্মী অন্তত বেঁচে যাবে।
লক্ষ্মী কই যাইতেছ?
তুই জানাস না আমি কই যাই?
তোরে আমি চিনছি রে পেতনি। এই দেখ, এক খুব দিমু, আমার কিছু করতে পারবি না। ক লক্ষ্মী কই? ক আমার মারে তুই মারছস, লক্ষ্মী রে কই রাখছস?
আয় আমার লগে, লক্ষ্মী রে দিমু।
না, আগে লক্ষ্মী রে ডাক, নাহলে দেখ এই দাও দিয়া তোরে খতম করবো। এই তাও কেড়া দিছে জানস তো?
জানি, তাওড়ার জন্য এটা তুই এখন আমার সামনে কথা কইতে পারতাস যা মাছ ধরে আন প্রত্যেক রাইতে তুই ঝাঁকি ভরা মাছ কালা শিমুলের তলায় দিয়ে আসবি তাইলে লক্ষ্মীর দিমু
দিমু যা দিমু আগে লক্ষ্মীর ফিরতে
লক্ষ্মীর ঘাড় মটকাইয়া গাছ দিলে রাখছি অসইলে আমি বহর করছি এবার তুইও মরবি কত ঋণ দাও নিয়ে থাকবি
পরদিনই গদাইয়ের লক্ষ্মীর দুটো লাশ ওই কালা শিমুল গাছের তলায় পাওয়া গেল গদাইয়ের লাশটা একদম তাজা আর লক্ষ্মীর লাশটা বেশ পুরনো তার মানে লক্ষ্মীকে অনেকদিন আগেই মেরে ফেলেছিল ওই পিসার সেই বসন্তের ফাল্গুন চৈত্র মাসে কালা শিমুলের মাথায় একটা কুচকুচে কালো শিমুল ফুল ধরল গ্রামের সবাই এমনকি ভিন্ন গ্রামের লোকও সেই কালো ফুল দেখতে এলো বিশাল এক কাঁটাময় গাছের কোনো পাতা নেই কেবল ফুলে ফুলে লালের ছড়াছড়িতে কে যেন ভুল করে এক মুঠো কালো রং একটা ফুলে ঢেলে দিয়েছে সব ফুলের সাথে কালো ফুলটাও ঝরে পড়েছে হয়তো কিন্তু সে ঝরা ফুল কেউ কোনোদিন দেখেনি অথচ এখনো লোকে দেখে
আইস কিন্তু মেলা মাছ পাইছি
তোর তো অনেক সাহস কিছুই ডরাস না কালা শিমুলের তল দিয়ে মাছ লয়ে যাইতে পারবি
পারমো না কে
ইস বুকের পাটা সব মাছ রাখা দেব পেতনি
কি যে কস পেতনি যদি মাছ রাখতে পারত তাহলে তো নদী তাইকেই রাখা দিত কোন জনমের কোন কিচ্ছা ওই কালা শিমুলের ওটা তুই এখনো বিশ্বাস করস
কে তুই জানস না গদাজাল্লার বউরে মানুষ এখনো দেহে কালা কাপড় পিন্ডা গাছে ওড়ে আর কালা বিলাই হইয়া কাঁচা মাছ খায় বিলাইয়ের কপালও কাটা দাগ আবার ওই বউর কপালও কাটা দাগ
ও হ হ কপাল কাটা কালা বিলাইরে রে আমি দেখছি কিন্তু বিশ্বাস হয় না ওইটা তো জাইল্লার বউ
তাইলে একলা একলা মাছের রাখি নিয়া গাছের তলে বয়ে থাক গিয়া দেখতে পাবি
আমার তো আজ এরা শখ নাই
আরে বেডা কজে ডরাইছস
ডরাই নাই বেড লাগা কত 500 1000 টাকা
বেড যা একখানে 1000 টাকার লাল নোটি তরে দিমু তুই যদি এই মাছ লইয়া কালা শিমুলের তলায় সারা রাত বয়ে থাকতে পারস তুই থাক আমি গেলাম গা
আচ্ছা যা সকলে টাকা লইয়া রেডি থাকিস
সে জেলে কালা শিমুল গাছের তলা থেকে একটা মাছও নিয়ে বাড়ি ফিরতে পারেনি প্রথম কিছুক্ষণ চুপচাপে বসেছিল কিন্তু গাছ থেকে কালো শাড়ি পরা একটা মানুষ যেন তরতর করে নিচে নেমে এলো তারপর হঠাৎ মানুষটা নেই একটা কালো বিড়াল দেখল জেলে যে বিড়ালটা মচমচ করে ওর ঝাঁকির মাছ খেতে লাগলো তবুও সাহস করে বসেছিল জেলে কিন্তু চোখে নিমেষেই গাছতলাটা যেন কালো বিড়ালের রাজ্য হয়ে গেল এক ছুটে পালাতে গিয়ে জেলে বড় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ল যখন জ্ঞান ফিরল তখন দেখে একটা কালো ঘোড়ার গাড়ি এসে থেমেছে গাছতলায় আর ওই গাড়িতে সব কালো বিড়াল উঠে বসল শুধু একটা বিড়াল তরতর করে গাছে উঠতে লাগে হঠাৎ বিড়ালটাকে দূর থেকে যেন কালো শাড়ি পরা একটা বউয়ের মতো লাগছিল জেলে আবার জ্ঞান হারাল এরপর অনেক সময় চলে গেছে ওই গাছের পাশে কারেন্টের বাতিও দেওয়া হয়েছে কিন্তু বাতিটা সবসময় নষ্ট থাকে আর কোনো কালো ফুল ওই কালো শিমুল গাছে দেখা যায়নি তবে কেউ না কেউ গাছের তলা দিয়ে মাছ নিয়ে যেতে পারে না আজও আবার কপাল কাটা বিড়ালটাকে প্রায় দিনে দুপুরে দেখা যায় গাছের নিচে বসে কাঁচা মাছ খাচ্ছে এই গল্পের অনেক ভৌতিক দৃশ্য এখন মানুষ বিশ্বাস করে না ঠিকই কিন্তু কপাল কাটা কালো বিড়ালটাকে কিন্তু ভীষণ ভয় পায় এতক্ষণ ধরে যে গল্পটি শুনছিলেন তার নাম ছিল কপাল কাটা বিড়াল লিখেছেন মাকসুদুর রহমান মেঘনা নাট্যাংশ পরিচালনায় ছিল অনিকা চৌধুরী প্রিয়ন্তী এবং সামনে ছিল পৃথ্বীরাজ আর জানিয়ে দিব আজকের গল্পের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নামগুলো গদা ধারের চরিত্রে ছিল রেহান, লক্ষ্মী সরকারের চরিত্রে প্রিয়ন্তী, চন্দনা দেবীর চরিত্রে অভিনয় করেছেন মেঘনা, রতনের চরিত্রে কার্তিক, ঠাকুরের চরিত্রে মঞ্জু, দুই জেলের চরিত্রে অভিনয় করেছেন সুরক এবং মিরাজ। এই ছিল আজকে কুয়াশার কলা কুশলীদের নাম। আগামী সপ্তাহে ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছে কুয়াশার এক্সপার্ট এবং কুয়াশার নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকতে হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.